ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখন বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০, আর এখানে ওয়াশিংটনে বেলা ১১টা। আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আনিস আহমেদ। আজকের আয়োজনে থাকছে বিজয় দিবস উপলক্ষে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন,
বাংলাদেশে শুক্রবার পালিত হয়েছে মহান বিজয় দিবস,
কলকাতা থেকে বিজয় দিবস সম্পর্কে পরমাশিস ঘোষ রায়,
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতা এক অনুষ্ঠানে উপস্থিত হলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
এবং বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছরের সংক্ষিপ্ত মূল্যায়ন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সাক্ষাৎকারে।
আমাদের যাত্রা শুরু হয়েছিল ডক্টর হেনরি কিসিঞ্জারের মতানুসারে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে, সেই জায়গা থেকে অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধির সূচকে আমরা অনেক এগিয়েছি, সারা বিশ্বে নজর কেড়েছি।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের বিশ্ব সংবাদ। আমি তাহিরা কিবরিয়া। সিরিয়া আলেপ্পোবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত রাখায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে। শুক্রবার লোকজনদের যখন শহরের বাইরে নিয়ে যাওয়া হয় তখন গাড়ি বহরের কাছে জোর বিস্ফোরণ হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সরকারের সঙ্গে যে অস্ত্রবিরতি হয় তা বিদ্রোহীরা লঙ্ঘন করেছে। আলেপ্পোবাসীদের সরিয়ে নেওয়ার কাজ পুনরায় কখন শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে মহিলা ও শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আমেরিকার নির্বাচনে রাশিয়া বা অন্য কোনো দেশ যদি অনধিকারভাবে হস্তক্ষেপ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন,
I think there is no doubt that when any foreign government tries to impact the integrity of our elections that we need to take action.
তিনি বললেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে যে কোনো বিদেশি সরকার আমাদের নির্বাচনের বিশুদ্ধতা নষ্ট করার কাজে যুক্ত হলে আমরা এর বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা তা করব। প্রেসিডেন্ট ওবামা শুক্রবার সকালে প্রচারিত ন্যাশনাল পাবলিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরও বলেন কিছু হয়তো সুস্পষ্ট এবং বহুল প্রচারিত, কিছু হয়তো নয়। সিআইএ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে রাশিয়া ডেমোক্রেটিক দলের কম্পিউটার হ্যাক করে সম্ভবত হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচার অভিযানের জন্য অসুবিধাজনক ইমেল ফাঁস করে দৃশ্যত তার ফলশ্রুতিতে গত মাসের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে জয়লাভে সাহায্য করেছে। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জানতেন অথবা এর সঙ্গে নিজেই জড়িত ছিলেন। বাংলাদেশে আজ শুক্রবার ৪৫তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। গোটা জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে সেই সকল বীর সন্তানদের যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। বিজয় দিবস উদযাপন সম্পর্কে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
দিনের কর্মসূচির সূচনা হয় ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং হাজারো মানুষ স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সামরিক বাহিনীর জমকালো কুচকাওয়াজ। এ উপলক্ষে বিভিন্ন আলোচনায় বিজয়ের পর ৪৫ বছরে বাংলাদেশের অর্জনকে বিশ্লেষকরা সাধুবাদ জানিয়েছেন। তবে উন্নতির সাথে সাথে সমাজে বৈষম্য বৃদ্ধির বিষয়ে তারা তাদের শঙ্কার কথাও জানিয়েছেন। এ প্রসঙ্গে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন,
উন্নতি কিন্তু সর্বজনীন হয়নি, যেটা দেখা গেল যে উন্নতি যত হচ্ছে বৈষম্য তত বাড়ছে, এইটা কাঙ্ক্ষিত ছিল না।
বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাটা এখন জাতির সামনে বড় চ্যালেঞ্জ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতায় উদযাপিত হল বাংলাদেশের বিজয় দিবস। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
ভারতীয় তথা বাঙালি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আবেদন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের বিজয় দিবসের উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই আবেদন জানান আমু সাহেব। তার দাবি, দেশি বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে, যেখানে দেশ বিদেশের লগ্নিকারীদের সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 45 বছর হল বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, তবে এতদিন পরও এত কাজের মধ্যে বিজয় উৎসব পালনের দিনটি এত শ্রদ্ধা সহকারে পালন করা হয়, তার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, ঠিক তেমনই দেশ মাতৃকার ঋণও শোধ করা যায় না বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে আজ কলকাতার ফোর্ট লিয়ামে যথোচিত মর্যাদায় বিজয় দিবস পালিত হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে যে 2014 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে 4 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
এতে বলা হয়েছে, 70-এর দশক থেকে খাদ্য ঘাটতিতে ভোগা দেশটি খাদ্য উৎপাদনে অনেক এগিয়েছে, জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে, কিন্তু একই সাথে দেশটির খাদ্য উৎপাদন 3 দশক ধরে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে WFP বলেছে, তারপরেও 1 কোটির ওপর মানুষ খাদ্যের অভাবে ভুগছেন। প্রতিবেদনে অর্থনীতির উন্নতির স্বার্থে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মান সমুন্নত রাখার তাগিদ দিয়েছে। বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা USAID পরিচালিত এক জরিপে দেখা গেছে, অপুষ্টির জন্য কর্মদক্ষতার নিম্ন মানের কারণে বাংলাদেশে বার্ষিক 100 কোটি আমেরিকান ডলার হারাচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরই প্রশাসন জঙ্গি সংগঠন JMB-র বোমা তৈরির কারখানা সম্পর্কে সতর্ক হয়। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায় বিস্তারিত জানাচ্ছেন।
শুধু খাগড়াগড় নয়, বিগত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন জেলাতে একাধিক ছোটখাটো বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় বোমা উদ্ধার হলেও সেই তথ্য পৌঁছানোর ক্ষেত্রে একটা সমন্বয়ের অভাব থেকেই যাচ্ছিল, ফলে এই সংক্রান্ত তথ্য অনেক সময় পৌঁছাচ্ছিল না, দেরিতে আসছিল। সেগুলো নিষ্ক্রিয় করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছিল CID বম্ব স্কোয়াডের অফিসারদের। তড়িঘড়ি স্থানীয় থানা ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে ফেলায় একদিকে বিপদের ঝুঁকিও থেকে যাচ্ছিল, অন্যদিকে সেগুলি কি জাতীয় বোমা এই সংক্রান্ত নমুনা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল তাদের। জানা যাচ্ছিল না নতুন কোনো কৌশল নেওয়া হয়েছে কিনা বোমা তৈরির ক্ষেত্রে। এই সমস্যা মোকাবিলাতেই স্টেট বম্ব সেন্টার গড়ল রাজ্য প্রশাসন। CID-কে এই সেন্টারের যাবতীয় কাজকর্ম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই রাজ্য প্রশাসন সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দিল্লিতে সংসদের লোকসভা আর রাজ্যসভার শীতকালীন অধিবেশন 3 সপ্তাহ পরে শেষ হয়ে গেল আজ শুক্রবার প্রায় কোনো রকম কাজকর্ম ছাড়াই। এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।
একরকম রোজই হৈহট্টগোলে ভেস্তে গেছে অধিবেশনের বেশিটা সময়। শাসক BJP আর অন্যদিকে কংগ্রেস সহ বিরোধী দলগুলি এজন্য পরস্পরকে দায়ী করছে। বিরোধীরা বলছেন, নোট বাতিল করা নিয়ে তারা আলোচনা চেয়েছিলেন। এছাড়া কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী বলছেন, সংসদে একবার বলবার সুযোগ পেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত দুর্নীতির কথা তিনি ফাঁস করে দেবেন। অন্যদিকে BJP বলছে, অগাস্টা হেলিকপ্টার কেনবার দুর্নীতিতে জড়িত খোদ গান্ধী পরিবার। হট্টগোলে অধিবেশন বানচাল হয়ে যাওয়া মানে এইসব স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনাই হল না। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি দুতরফি আলোচনা এড়িয়ে গেল নানান তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই দুদিনের আলোচনা শেষ করেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশের 45তম বিজয় দিবস উদযাপিত হচ্ছে দেশে বিদেশে সর্বত্র। 45 বছর একটি রাষ্ট্রের জীবনে খুব বেশি সময় বলা যাবে না, তবে নিতান্ত কমও নয়। এরই মধ্যে বিজয়োত্তর নতুন প্রজন্ম মধ্যবয়সী হতে চলল। এই 45 বছরে বাংলাদেশের অর্জন এবং স্খলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলছিলাম টেলিফোনে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিজয় দিবসের এই মুহূর্তে 45 বছর পর বিজয় দিবসের আজকে দিনে আপনার কি অনুভূতি?
আজকে যে বিরাজমান বর্তমান বাংলাদেশে তার প্রেক্ষাপট হিসাবে বিগত 4.5 দশকে অবশ্যই বিবেচনায় নেব। মনে রাখতে হবে আমাদের যাত্রা শুরু হয়েছিল ডক্টর হেনরি কিসিঞ্জারের মতানুসারে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে। সেই জায়গা থেকে অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধির সূচকে আমরা অনেক এগিয়েছি, সারা বিশ্বের নজর কেড়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সবকটি সুযোগে পাকিস্তানকে আমরা অনেক আগেই ছাড়িয়ে গেছি। সেই জন্য আমাদের একটি আত্মশ্লাঘাবোধ অবশ্যই কাজ করে, কিন্তু একই সঙ্গে আবার কিছুটা না পাওয়ার যাতনাও আছে আমাদের মধ্যে। আমি দেখছি যে অর্থনীতি যেমনটা এগুচ্ছে তেমন করে রাজনীতি এগুয়ে নেই। 71 পূর্ব রাজনীতি আমাদের জন্য এক ধরনের ইতিবাচক ইঙ্গিত বাকি ছিল, কারণ অভিন্ন বৈরী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা একই মঞ্চে একাত্র হয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পর থেকে মনে হয় রাজনীতিতে ওই একাত্র হওয়ার ব্যাপারটি চলে গেছে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতি আমার বিচারে একেবারে অনুন্নত রয়ে গেছে। এই যে অর্থনীতি আর রাজনীতির মধ্যে বৈপরীত্য, তা কিন্তু সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশ তারই নজর। আর একটি ব্যাপার হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বলি আর চেতনা বলি, তা ছিল আসলে একটি মানবিক বাংলাদেশ, একটি মানবিক রাষ্ট্র তৈরি করা। সেই জায়গাটিতে তো ঘাটতি রয়ে গেল, নইলে 2016তেই গোবিন্দগঞ্জ এবং নাসিরনগরের মতো ঘটনা ঘটেছে, এর আগে রামু বৌদ্ধ বিহারে ঘটনা ঘটেছে। এগুলো আমাদের বাংলাদেশের স্বপ্ন বা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
আপনি একটু আগে রাজনীতির কথা বলছিলেন যে অর্থনীতির অনুপাতে রাজনীতি এগোয়নি ততখানি। একটা প্রধান কারণ অনেকেই বলেন যে দেশের ইতিহাস বলুন, দেশের মুক্তিযুদ্ধ বলুন, এইসব যে বিষয়ে এই বিষয়গুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পরিপূর্ণ সমঝোতার প্রয়োজন আছে। দেখা যায় যে একেবারে মৌলিক জায়গাতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিভ্রান্তি রয়েছে। আপনি কি মনে করেন না যে এই বিভ্রান্তি অপসারণের প্রয়োজন আছে?
বিভ্রান্তি তো অবশ্যই অপসারণ করতে হবে, তবে বিভ্রান্তিটি অনাকাঙ্ক্ষিত এবং বেদনাদায়ক। গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে এক ধরনের সমঝোতা এবং গণতন্ত্রের নিয়ম নীতি মেনে পারস্পরিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা আর কি, যাকে সিমুর মার্টিন লিপসেট বলেছিলেন যে ইনস্টিটিউশনালাইজড কম্পিটিশন। তো আমাদের দেশে ইনস্টিটিউশনালাইজড কম্পিটিশনের পরিবর্তে দেখছি ইনস্টিটিউশনালাইজড কনফ্রন্টেশন। তো এই জায়গাটি কেন হলো তার একটি ব্যাখ্যা আমি শুরুতে বলবার চেষ্টা করছিলাম যে 71 পূর্ব সময় আমাদের একটি অভিন্ন বৈরী ছিল, কিন্তু 71-এর পরে অভিন্ন বৈরী বলতে কিছু নেই, একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার নামে সংঘাতে, সংঘর্ষে, সংকটে জড়িয়ে পড়ে আর কি। তো এই সংকট কাটাতে হলে আমি মনে করি যে শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনা অনেক বড় ভূমিকা পালন করবে, কিন্তু সেই জায়গাটিতে মনে হয় ঘাটতি হয়ে গেছে।
আমরা সাম্প্রতিক সময়ে কিছু সাম্প্রদায়িক ঘটনাও লক্ষ্য করেছি যা বাংলাদেশের মূল আদর্শ, মূল চেতনার বিরোধী। তো সেই জায়গাটাতে ফিরে যেতে হলে কি করা প্রয়োজন?
১৯৭১ দশই এপ্রিল মুজিবনগর সরকার তাদের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণায় তিনটি স্বপ্নের কথা বলেছিল। একটি হচ্ছে সাম্য, দুই নম্বরটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার, তিন নম্বর মানবিক মূল্যবোধ। আপনি যে সাম্প্রদায়িক দুর্ঘটনার কথা বললেন, এই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে বা ব্লগার হত্যা বা বুদ্ধিজীবীদেরকে হত্যার হুমকি দেওয়া, এগুলোর মধ্যে দিয়ে এই তিনটি স্বপ্ন কিন্তু হারিয়ে গেছে। এবং এই স্বপ্ন যদি ফিরিয়ে আনতে হয় তাহলে সবচেয়ে বড় পূর্ব শর্ত হচ্ছে রাজনীতির সুস্থ এবং স্বাভাবিক হওয়া। রাজনীতি অনেকটা দূষিত অবস্থায় আছে, রাজনীতির পরিশোধন দরকার, এবং এই পরিশোধনের প্রধান কুশীলব হতে হবে শীর্ষ নেতৃত্ব, কারণ আমরা জানি যে নেতৃত্বের উপরে অনেক কিছু নির্ভর করে।
এত কিছুর পরও আপনি বাংলাদেশের আগামী দিনের ব্যাপারে কতখানি আশাবাদী?
অন্তত ২০০০ বছরের ইতিহাস যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখি যে সবকিছু সত্ত্বেও বাঙালি কিন্তু এগিয়েছে, হয়তো বা সনয় সনয় এগিয়ে যেতে পারেনি, কিন্তু এগিয়েছে, ধীরে ধীরে হোঁচট খেয়েছে, উঠে দাঁড়িয়েছে, সত্ত্ব পা ফেলে সামনে যাওয়ার চেষ্টা করেছে। সেই জন্যে আমি আগামী সম্পর্কে অবশ্যই আশাবাদী।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একটা কাল্পনিক প্রশ্ন করতে ইচ্ছে করছে, ১৯৭১ সালে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সেই রকম একটি ভয়াবহ পরিস্থিতির কথা যখন আমরা চিন্তা করি, এই ৪৫ বছরে বাঙালির অবস্থান কি হতো?
যদি ১৯৭১ বাঙালি স্বাধীন না হতো তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের যে ২৪ বছর ৪ মাস ৩ দিন বা ৮৮৮৩ দিন আমরা ছিলাম, যেভাবে তার চেয়েও করুণ অবস্থা হতো, বাঙালির অস্তিত্ব বিপন্ন হতো, বাঙালি সংস্কৃতি হারিয়ে যেত, বাংলা ভাষা উধাও হতো, সব মিলিয়ে আমরা একটি নির্মম পরিণতির দিকে এগিয়ে যেতাম।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন ২০২-৬১৯-৩০৬২।
জিকা ভাইরাস কি এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে জনস্বাস্থ্য কর্মকর্তা এবং গবেষকরা বেশ খানিকটা অগ্রগতি অর্জন করেছেন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জিকাকে অবশ্যই দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে বিবেচনা করে তা মোকাবেলা করতে হবে। ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ফেব্রুয়ারি মাসে যখন জিকা ভাইরাসকে জরুরি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে ঘোষণা করে, তখন ভাইরাসটি সম্পর্কে সামান্যই জানা ছিল। এরপর থেকে জাতিসংঘের সংস্থাটি জানতে পারে যে ভাইরাসটি অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে এবং এর কারণে মাইক্রোসেফালি বা নবজাতক শিশুরা অস্বাভাবিক মাথা নিয়ে জন্মাচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির নির্বাহী পরিচালক পিটার সালামা বলেন, এই ভাইরাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় অজানা রয়ে যায় এবং তা জানতে তদন্তের অনুসন্ধানের প্রয়োজন হয়। তিনি বলেন, বর্তমানে জরুরি কর্মসূচি মাঝারি ও দীর্ঘমেয়াদী কর্মসূচিতে রূপান্তরিত হবে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। পিটার সালামা বলছিলেন,
WHO will continue to work with countries so they're best prepared to deal with this acute বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোর সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে, যাতে দেশগুলো নতুন যন্ত্রপাতি, সবচেয়ে ভালো তথ্য এবং বৈজ্ঞানিক পরামর্শ, যা আমরা সমন্বিতভাবে এই জনস্বাস্থ্য হুমকি সম্পর্কে শিখেছি, তা তাদের জানানো যায়, যাতে দেশগুলো অগ্রাধিকার ভিত্তিতে এই ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা মোকাবেলা করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাতৃস্বাস্থ্য, নবজাতক, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে পরিচালক অ্যান্থনি কস্টেলো বলেন, দাপ্তরিকভাবে জিকা সম্ভবত আর জরুরি জনস্বাস্থ্য সমস্যা নয় এখন, কিন্তু তারপরেও তা বিশ্বের জন্য বিশাল উদ্বেগজনক একটি জনস্বাস্থ্য সমস্যা। তার বক্তব্য,
69
গত দুই বছরে 69টি দেশে জিকার প্রাদুর্ভাব হয়েছে। আমরা এমন একটি ভাইরাস নিয়ে কথা বলছি যা মস্তিষ্কের ক্ষতি এবং সারা জীবনের জন্য অক্ষমতার কারণ হতে পারে। আমরা জিকার প্রথম প্রাদুর্ভাব হওয়া ব্রাজিলের কথা জানি, যেখানে নিশ্চিতভাবে 2100 রোগী রয়েছে। আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা আশঙ্কা করছি আরও 1000 রোগী খুঁজে পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী বছরের মধ্যে জিকা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য 11 কোটি 20 লক্ষ ডলারের আবেদন জানিয়েছে। এখন পর্যন্ত 5 কোটি ডলার পাওয়া গেছে। সংস্থা জানায়, ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ করতে তারা দেশগুলোর প্রতি পর্যায়ক্রমে সহযোগিতা বাড়িয়ে দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, তারা দেশগুলোকে পর্যবেক্ষণ পদ্ধতি স্থাপনে সাহায্য করবে, যাতে ওইসব দেশ আরও ভালোভাবে ভাইরাসটিকে শনাক্ত করতে পারে, এবং উন্নত ও মজবুত কর্মপরিকল্পনা তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোর সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এখন শুনুন কবি হেলাল হাফিজের কবিতা, উচ্চারণে সরকার কবিরউদ্দিন।
কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল, একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল, একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল, একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে।
এই সব কথা, এই প্রতিশ্রুতি, এই প্রত্যয়, সবকিছু কিন্তু বাংলাদেশ নামের একটি ফুলকে বাঁচানোর লক্ষ্যে।
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপতে সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো।
এই বাজনা বদলেই বুঝতে পারছেন হয়তো যে এখন সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
সিরিয়া আলেপ্পোবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত রাখায় হাজার হাজার মানুষ আটকা পড়েছে। শুক্রবার লোকজনদের যখন শহরের বাইরে নিয়ে যাওয়া হয় তখন গাড়িবহরের কাছে জোর বিস্ফোরণ হয়। রাশিয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সরকারের সঙ্গে যে অস্ত্রবিরতি চুক্তি হয় তা বিদ্রোহীরা লঙ্ঘন করেছে। বাংলাদেশে আজ শুক্রবার 45তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। গোটা জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে সেই সকল বীর সন্তানদের যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য 1971 সালের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। ওদিকে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুই এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতায় উদযাপিত হয় বাংলাদেশের বিজয় দিবস। মিয়ানমারের সেনাবাহিনী সেদেশের মানবাধিকার লঙ্ঘন করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে অস্ত্র চালান দিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় সামরিক সরঞ্জাম রপ্তানি বাতিল করতে ইসরায়েলের মানবাধিকার কর্মী ও আইনজীবীরা দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান রাসেলি চেনের কাছে লেখা এক চিঠিতে তারা আহ্বান জানান। একই সঙ্গে তারা মিয়ানমার সেনাবাহিনীর সকল প্রতিরক্ষা রপ্তানি লাইসেন্স পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে মানবাধিকার কর্মীরা বলেন, এটা আশ্চর্যজনক যে ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে অব্যাহত নিষেধাজ্ঞার জন্য লড়ছে তখন মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউর নিষেধাজ্ঞা উপেক্ষা করতে কেন তাদের কোনো দ্বিধা নেই। অর্থাৎ মিয়ানমার সব থেকে গর্হিত অপরাধ সংঘটিত হচ্ছে। দেশটির সেনাবাহিনী উত্তর ও পূর্বে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এছাড়া রাখাইনে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করছে। মানবাধিকার কর্মীদের ওই চিঠিতে আরো বলা হয়, মিয়ানমারে ইতিবাচক গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও তাদের সেনাবাহিনী ও কর্মকর্তারা নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছেন। সংসদে জান্তা প্রতিনিধিদের 25% আসন সংরক্ষিত রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আমেরিকান নির্বাচনে রাশিয়া বা অন্য কোনো দেশ যদি অনধিকারভাবে হস্তক্ষেপ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোনো বিদেশি সরকার আমাদের নির্বাচনের বিশুদ্ধতা নষ্ট করার কাজে যুক্ত হলে আমরা এর বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করব এবং তা আমরা করব। তিনি একথা বলেন শুক্রবার সকালে প্রচারিত ন্যাশনাল পাবলিক রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে। ওদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পেনসিলভেনিয়া রাজ্যের হার্শিতে একটি সমাবেশ করেন ওই এলাকা লোকজনকে ধন্যবাদ জানানোর জন্য।
বাংলাদেশে রাত 10টায় আর ভারতে রাত 9:30 আগামীকালের সান্ধ্য অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে প্রযোজক জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী লিনাস রিমকাস এবং আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। সবাইকে শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.